রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার মাধ্যমে আপনাদের পছন্দের অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত নিয়ে। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত, এই অনুষ্ঠানের মধ্যে কোরআনে পাকে তেলাওয়াত শ্রবণ করি, হামদে বারি তাআলা শুনি, নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করার আমাদের সৌভাগ্য অর্জন হয়। পাশাপাশি এই অনুষ্ঠানের মধ্যে এক একটি পর্বে এক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে থাকেন, তাদেরকে নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করি। আপনাদের কল এবং মেসেজ আমরা অনুষ্ঠানের মধ্যে নিয়ে থাকি, আপনাদের কলগুলো শুনি, আপনাদের কথাগুলো শোনার চেষ্টা করি, আর যদি আপনাদের পছন্দের কোনো কালাম থাকে তা আমরা নিয়ে শোনানোর চেষ্টা করি। আজকেও ইনশাআল্লাহ তাআলা ব্যতিক্রম হবে না, মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে আছেন, আমরা তাদের নিয়ে আজকের অনুষ্ঠানকে পরিচালনা করব। আসুন আমরা অনুষ্ঠানের শুরু থেকে আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। আমার আপনার নবী, রহমতের নবী, রহমাতুল্লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরুদে পাক পাঠ করে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, চিন্তা করুন, জুমার দিন যখন আমরা পাই, আমাদের কাছে আসে, তখন অনেকগুলো নেকি করার সুবর্ণ সুযোগ থাকে। জুমার দিন মূলত আমাদের অফিস, আদালত, কাজকর্ম, যারা ছাত্র আছে, স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ থাকে, এই দিনে ইবাদতকে চাইলে আমরা বাড়িয়ে দিতে পারি। ইবাদত করার সুবর্ণ সুযোগ হচ্ছে জুমার দিন, আর পাশাপাশি জুমার দিনে ইবাদতের প্রতিদানও বাড়িয়ে দেওয়া হয়। জুমার দিন একটি নেকির প্রতিদান 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনের মাহাত্ম্য বুঝে এই দিনকে কাজে লাগানোর, অতিবাহিত করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসুন আমরা দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা দেখছি অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত, একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য। যে বিষয় সম্পর্কে আলোচনা করে আমরা কিছু মাদানী ফুল, কিছু শিক্ষণীয় বিষয় পাবো যা আমাদের জীবনে খুব 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 কাজে লাগবে। তো আজকে আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মোবাইল লিগে দাওয়াত ইসলামী মাওলানা খালিদ আত্তারি মাদানী, আমাদের সাথে আছেন ডান দিকে, পাশাপাশি আমাদের বাম দিকে আছেন আমাদের সাথে মাদানী চ্যানেল বাংলার মোবাইল লিগে দাওয়াত ইসলামী মাওলানা রবিউল আত্তারি মাদানী। তাদের নিয়ে আজকে ইনশাআল্লাহ তাআলা আজকের যে আলোচ্য বিষয় আমরা নিয়েছি, এই আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আলোচ্য বিষয় কি আমরা শুনবো, জানবো। আসুন দর্শকবৃন্দ, আমরা শুরুর দিকে কুরআনুল করিম ফুরকানুল হামিদ আল্লাহ তাআলা পাক কালামের তেলাওয়াত শ্রবণ করি। যে আমাদেরকে তেলাওয়াত শুনিয়ে দিন, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসীন ওয়াল কুরআনিল হাকীম, إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ تَنزِيلَ الْعَزِيزِ الرَّحِيمِ لِتُنذِرَ قَوْمًا مَا أُنذِرَ آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما الرحمن من شيء إن أنتم إلا تكذبون صدق الله العظيم
ما شاء الله দর্শক বৃন্দ দেখুন না মাদানী চ্যানেল আমাদের জন্য কত না বড় নিয়ামত এই মাদানী চ্যানেলের মাধ্যমে আল্লাহ পাক আল্লাহ করিমের কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের তেলাওয়াত শ্রবণ করার সৌভাগ্য আমরা পেয়েছি আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন কুরআনুল করিম ফুরকানুল হামিদের তেলাওয়াত করা তেলাওয়াত শ্রবণ করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক আমরা যদি চাই ঘুম থেকে উঠে ঘরের মধ্যে নিজে ফ্রেশ হয়ে কিছুক্ষণ কোরআনে পাকের তেলাওয়াত করতে পারি তেলাওয়াত করে এরপর আমাদের অন্যান্য কাজগুলো আমরা শুরু করতে পারি আল্লাহ করিম আমাদেরকে তৌফিক দান করুক দর্শকবৃন্দ আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনেছি সূরা ইয়াসিনের কিছু আয়াত আমরা তেলাওয়াত শ্রবণ করলাম মাদানী চ্যানেল বাংলা আমাদেরকে খুবই চমৎকারভাবে এক তো আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনছি পাশাপাশি নিচে স্লাইডের মধ্যে এর অনুবাদও দেওয়া হচ্ছে আমরা অনুবাদগুলো জানতে পারছি যে এই আয়াতের অনুবাদ কি হবে এই আয়াতের অনুবাদ কি আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল করিমের পড়া পাশাপাশি এর অনুবাদসহ বিশেষ করে অনুবাদসহ আমরা যেন পড়তে পারি আল্লাহ তাআলা তৌফিক দেয় কানজুল ইমান এই কিতাবটি অর্থাৎ কোরআনে পাকের অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ কিতাব কানজুল ইমান এই কিতাবটি আপনি সংগ্রহ করুন আশা করি এই কিতাবটি আপনি অধ্যয়ন করে কোরআনুল করিমের তেলাওয়াত করতে পারবো পাশাপাশি কোরআনে পাকের অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা জানতে পারবো আল্লাহ তাআলা তৌফিক দান করুক দর্শকবৃন্দ দেখছি অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত একটি বিষয় নেওয়া হয়েছে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হচ্ছে সাহাবায়ে কিরামের একে অপরের প্রতি ভালোবাসা জি হ্যাঁ দর্শকবৃন্দ সাহাবায়ে কিরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী যারা ছিলেন তারা একে অপরকে কেমন ভালোবাসতেন এই সম্পর্কে আমরা আলোচনা শুনব এই বিষয় নেওয়া কেন এই বিষয় এজন্যই নেওয়া হয়েছে আজকাল যদি দেখি আমাদের মধ্যে ভালোবাসার যে বিষয়টি থাকে এটা দিন দিন কমে যাচ্ছে আমাদের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসার জায়গায় হিংসা অহংকার বিদ্বেষ বিভিন্ন রকম বিষয় যেগুলো নেগেটিভ এগুলো আমাদের মধ্যে চলে আসছে মানুষ সামাজিক জীব সমাজবদ্ধভাবে মানুষ বসবাস করবে এটাই স্বাভাবিক একে অপরের সাথে থাকবে কিন্তু একে অপরের সাথে থেকে একে অপরের সাথে কীরূপ আচরণ করবে কীরূপ ব্যবহার করবে আর এই বিষয়গুলো আমরা শিখব কিভাবে আমরা শিখব সাহাবায়ে কিরামদের থেকে জি হ্যাঁ যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি শিক্ষা নিয়েছেন তো আমরা ইনশাআল্লাহ তাআলা আজকের আলোচ্য বিষয় যে রয়েছে আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা নাথকা ইসলামী ভাই আসলে আমরা হামদ কালাম আমরা নিব ইনশাআল্লাহ তাআলা মোবাইলে দাওয়াত ইসলামী আছেন আমাদের সাথে আমরা মোবাইলে দাওয়াত ইসলামী থেকে আলোচনা নিব আপনাদের কল নিব ইনশাআল্লাহ তাআলা প্রথমে যাব খালিদ মাদানী ভাইয়ের কাছে। আজকের আলোচ্য বিষয় সম্পর্কে শুনলেন যে সাহাবায়ে কিরামের একে অপরের প্রতি ভালোবাসা, তাদের এই ভালোবাসার ধরন হবে না কেন যাদেরকে শিক্ষা দিয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো এই বিষয়ে যদি কিছু মাদানী ফুল আমাদেরকে, আমাদের দর্শকবৃন্দদেরকে দিতেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন এবং এভাবে ঘোষণা দিয়েছেন, ওয়াকুল্লাহু আদাল্লাহুল হুসনা, সবার জন্য জান্নাতের ওয়াদা করেছেন।
আল্লাহু আকবার।
আবার কোনো কোনো জায়গায় এভাবেও বলেছেন যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তারা হলেন সঠিক পথের দিশারি এবং তারাই হচ্ছে সফল কাম এবং তারাই হচ্ছে গিয়ে সত্যিকার অর্থে মুমিন।
সুবহানাল্লাহ।
জায়গায় আল্লাহ তাআলা এভাবে ইরশাদ করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান,
সুবহানাল্লাহ,
তাবারাকা ওয়া তাআলা তাদের উপর সন্তুষ্ট এবং তারাও রবের প্রতি
সন্তুষ্ট।
সন্তুষ্ট যাদের শান ও মান মর্যাদা
কোরআন বয়ান করছে,
কোরআন বয়ান করছে এবং রাসূল পাক আলাইহিস সালাতু ওয়া সালাম বলছেন যে আমার সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান সম্পর্কে তোমরা মুখ বন্ধ রাখো, অর্থাৎ তাদেরকে নিয়ে কোনোভাবে মন্দ কথা বলা যাবে
না।
কেননা সাহাবায়ে কেরামকে মন্দ বলা এটা আমার ভালোবাসা বা আমার সাথে শত্রুতা পোষণ করার কারণেই হবে, আর তাকে ভালোবাসা আমার সাথে ভালোবাসার কারণেই হবে। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তারা হলেন আমাদের দিক নির্দেশনা পাওয়ার জন্য অন্যতম প্রতীক। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, তাদের মাধ্যমে আমরা হাদিস পেয়েছি, তাদের মাধ্যমে আমরা ইসলামকে জানতে ও বুঝতে পেরেছি, এই ঈমান আমরা নিয়ে এসেছি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, এই ঈমান যে আনেছো এই ঈমানটাও যেন সাহাবায়ে কেরামের মতো, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে তাদের ঈমান আনার মতো হতে হবে, তাহলে হচ্ছে তোমরা সফল কাম হবে।
সুবহানাল্লাহ।
মহান ব্যক্তি, এমন সব মহান সত্তাগণ যাদের ব্যাপারে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করছেন,
সুবহানাল্লাহ,
তারা নিজেদের ব্যাপারে, নিজেদের কথাবার্তা কাজকর্মে একে অপরকে কীভাবে সাহায্য করতেন, একে অপরের সাথে কীভাবে ভালোবাসা পোষণ করতেন, তো এই ব্যাপারে অসংখ্য ঘটনা আছে। তার মধ্য থেকে যদি আমরা আগে রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াসালামের এক দুটি হাদিসে পাক শ্রবণ, রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াসালাম ইরশাদ করছেন, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি।
আল্লাহু আকবার।
যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে কোনো একজনও প্রকৃতপক্ষে ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে সেটাই
অপরের জন্য, ভাইয়ের জন্য
পছন্দ করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া,
সুবহানাল্লাহ,
ইমানদার যারা মুমিন একে অপরের ভাই। এই জিনিসটাকে রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াসালাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, আল মুসলিমু আখুল মুসলিম, যে মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের
ভাই
ভাই। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াসালাম আরো একটি জায়গায় ইরশাদ করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুনাল জান্নাত হাত্তা তুমিনু, যে হে আমার উম্মতেরা তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমান নিয়ে
আসবে।
আবার বলছে ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরের সাথে
ভালোবাসা পোষণ করবে না।
ঠিক তেমনি ভাবে রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াসালাম আরো একটি জায়গায় ইরশাদ করছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, যে এক মুমিন আরেক মুমিনের জন্য বিল্ডিং স্বরূপ, ইয়াশুদ্দু বাদাহু বাদা, যারা একে অপরকে কি করে মজবুত করে, যে তারা একে অপরের সাথে কেমন ভালো ব্যবহার করত, কেমন আচরণ করত, তাদের একে অপরের সাথে আচরণ করার ধরন কেমন ছিল। তো এটা যদি আমরা শ্রবণ করি, যেমনইভাবে একবার হযরত সাইয়েদুনা আবু জাহাম ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে ইয়ারমুকের যুদ্ধে আমি আমার চাচাতো ভাইকে খুঁজছিলাম, আমার কাছে একটি পাত্রে এতটুকু পানি ছিল যা একজন মানুষকে তৃপ্ত করার জন্য যথেষ্ট, আর কাউকে পান করালে এটা সম্ভব হবে না। আমি মনে করলাম যদি তাদের মধ্যে সামান্যও প্রাণ অবশিষ্ট থাকে তবে আমি তাকে এই পানি পান করাব এবং এর দ্বারা তার মুখ পরিষ্কার করে দেব। যখন আমি তার কাছে পৌঁছালাম দেখলাম তিনি রক্তে ভেজা অবস্থায় আছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম আমি কি আপনাকে পানি পান করাবো, তিনি ইশারায় বললেন হ্যাঁ। এমন সময় হঠাৎ কারো কাতরানোর শব্দ শোনা গেল। তখন আমার চাচাতো ভাই বললেন, এই পানি তার কাছে নিয়ে যাও। আমি দেখলাম তিনি ছিলেন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাই হযরত হিশাম ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি তার কাছে গিয়ে বললাম, নিন, আমি আপনাকে পানি পান করাই। এমন সময় তিনিও আরেকজন আহত ব্যক্তির কাতরানোর শব্দ শুনলেন এবং এরশাদ করলেন, এই পানি তার কাছে নিয়ে যাও। আমি যখন তার কাছে পৌঁছালাম দেখলাম তিনিও ইতোমধ্যে শাহাদাতের সুধা পান করে নিয়েছেন। তারপর আমি ফিরে এসে হযরত হিশাম ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। দেখলাম তিনিও তার প্রকৃত স্রষ্টার দরবারে চলে গিয়েছেন। এরপর আমি আমার চাচাতো ভাইয়ের কাছে ফিরে এলাম, দেখলাম তিনিও শহীদ হয়ে গিয়েছেন। তো এখানে যে এই ছোট্ট একটি ঘটনা, আমরা যদি একটু মনোযোগ দেই তাহলে রসুলে পাক আলিহিস সালাতু ওয়াসালাম সাহাবায়ে কেরাম আলিহিম রিদওয়ানকে কেমন শিক্ষা দিয়েছেন।
একদিকে তো আপনি যেটা বললেন যে সাহাবায়ে কেরামের সম্মান কুরআনে পাক বর্ণনা করেছে, কুরআনে পাক এই বিষয়টি বলেছে যে সাহাবায়ে কেরামের সম্মান কেমন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামের ব্যাপারে বলেছেন যে আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করো। যদি আমরা কোনো একজন সাহাবায়ে কেরামকে, কোনো একজন সাহাবিকে আমরা যদি অনুসরণ করতে পারি তাহলে আমরা নাজাতের রাস্তা পেয়ে যাব। এটা একদিকে, পাশাপাশি এমন ব্যক্তিদের আলোচনা হবেই না কেন যাদের উত্তম আখলাক, যাদের চরিত্র এমন যে নিজে এমন আহত অবস্থায় পানি পান না করে তিনি অন্য ভাই আরেকজন সাহাবির জন্য পানিকে উজাড় করে দিলেন, ইশার করে দিলেন। তিনি বললেন যে আমার ভাইকে আগে দাও, তার কাছে গেলেন, তার কাছে পানি নিয়ে যাওয়ার পর আরেকজনের আওয়াজ আসলো। এভাবে তিনি সাহাবায়ে কিরাম যারা আছেন তারা নিজেদের থেকে নিজেদের ভাই অথবা অন্য সাহাবিকে এত প্রাধান্য দিতেন, আর সেই কারণে তো আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট আর তারাও আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট। দর্শকবৃন্দ, সাহাবায়ে কিরাম আলহিমুর রিদওয়ান তাদের জীবনী যদি আমরা আলোকপাত করি, আমরা যদি শুনি, তাহলে আমাদের অন্তর এটাই চাইবে যে কাশ আমরা যদি ওই যুগে থাকতে পারতাম, ওই যুগে যদি আমরাও হতাম তাহলে আমরাও এই ভালোবাসা আমাদের মধ্যে থাকতো, আমরাও পেতাম। কিন্তু দর্শকবৃন্দ, আমরা যদি চাই ওই ভ্রাতৃত্বতা, ওই বন্ধুত্বতা, ওই অটুট সম্পর্ক আমরাও তৈরি করতে পারি এখন আমরা একে অপরের সাথে এই ভালোবাসার দৃষ্টান্ত দিয়ে। দর্শকবৃন্দ, আমরা আলোচনা শুনছিলাম, যাব আমরা আমাদের সাথে আরেকজন মোবাইলে দাওয়াত ইসলামী রবিউল মাদানী ভাই আছেন, তার কাছ থেকে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ তানা। জি রবিউল ভাই, আজকের আলোচ্য বিষয় সম্পর্কে শুনলেন। খালিদ মাদানী ভাই খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সাহাবায়ে কিরামের সম্পর্কে, সাহাবায়ে কিরামের শান মান মর্যাদা কোরআন ও হাদিসের আলোকে তুলে ধরেছেন। আপনি যদি আজকের বিষয় সম্পর্কে কিছু মাদানী ফুল প্রদান করেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আজকে আমাদের বিষয়বস্তু খুবই চমৎকার। আমরা ইনশাআল্লাহ সাহাবায়ে কিরামদের একটি চমৎকার অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে সাহাবায়ে কিরামদের মধ্যে পারস্পরিক ভালোবাসা। আসলে সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সরাসরি সহচর্যে গড়ে ওঠা এক মানব গোষ্ঠী, যারা সরাসরি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছ থেকে শিক্ষা পেয়েছিলেন। এবং তাদের যে ঘটনাগুলো রয়েছে আমরা যখন শুনি তখন তাদের ঘটনাগুলো কারণে, তাদের আত্মত্যাগের ঘটনাগুলো ইত্যাদির কারণে আমাদের যে হৃদয় আছে সেটা আরও নরম হয়ে যায়, আমাদের যে ঈমান আছে সেটা আরও মজবুত হয়ে যায়। তো ইনশাল্লাহ আমরা সাহাবায়ে কেরামদের জীবনের একটি অধ্যায়, সাহাবায়ে কেরামদের হচ্ছে পারস্পরিক ভালোবাসা, এটা নিয়ে আমরা কিছু শুনবো। প্রথমে যদি, যেহেতু ভালোবাসার বিষয়টা আসছে, তো আমরা এখানে আসলে একটা বিষয় ক্লিয়ার হই যে আসলে সাহাবায়ে কেরামদের যে ভালোবাসাটা নিয়ে কথা হচ্ছে সেটা আসলে কোনো আমাদের বর্তমান যুগের যে সাধারণ মানবিক যে ভালোবাসা আসলে সেটা উদ্দেশ্য না, বরং সাহাবায়ে কেরামদের যে ভালোবাসার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে কি আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসা, যেটাকে আমরা বলি আল হুব্বু ফিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসা, যেখানে আসলে কোনো দুনিয়াবী স্বার্থ আসলে নেই। বা আমরা যেভাবে সচরাচর আমাদের সমাজের মধ্যে দেখি যে দুনিয়াবী কোনো লোভে বা কোনো পদের লোভে অথবা কারো কাছ থেকে কোনো স্বার্থে একে অপরকে ভালোবাসে, একে অপরকে সাহায্য করে, আসলে এই ধরনের কোনো কিছু না, বরং সাহাবায়ে কেরামদের যে ভালোবাসা ছিল সেটার মূল ভিত্তি ছিল আল হুব্বু ফিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসা। আর এটা এমন একটি ভালোবাসা, এটার জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সর্বোচ্চ পুরস্কারের ঘোষণা করেছেন। হাদিসে পাকের মধ্যে এসেছে যে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু বলা হচ্ছে যে কিয়ামতের দিন হাশুরের ময়দানে যখন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, তো সাত ধরনের মানুষ তারা আল্লাহ তাআলার ছায়ার নিচে অবস্থান করবে, আরশের ছায়ার নিচে অবস্থান করবে। তো এর মধ্যে এক শ্রেণীর কথা উল্লেখ হয়েছে, যে আসলে এই শ্রেণীর কোনটা? তো এই শ্রেণীর ব্যাপারে এসেছে যে ওয়া রুজুলানে তাহাব্বা ফিল্লাহি, অর্থাৎ এমন দুজন ব্যক্তি যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবেসেছে। তো এদের ব্যাপারে সর্বোচ্চ পুরস্কার ঘোষণা এসেছে যে তারা যখন সূর্য এতটা নিকটবর্তী থাকবে, কিয়ামতের ময়দানে সূর্য এতটা নিকটবর্তী থাকবে, যখন কোনো ছায়া থাকবে না, সেই সময়ে তারা এই যে পারস্পরিক যে ভালোবাসা একে অপরের প্রতি, যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য দুনিয়াতে সে একজন একে অপরকে ভালোবেসেছে, একজন মুসলমান ভাইয়ের প্রতি সে ভালোবাসা পোষণ করেছে, তো এই কারণে সে কী করবে, এই আরশের ছায়ার নিচে সে অবস্থান করার সুযোগ পাবে। তো এই এই ভালোবাসার কথাটাই আসলে মূলত আজকে আমাদের আলোচনার বিষয়। এখানে দুনিয়াবি কোনো স্বার্থের জন্য একে অপর প্রতি ভালোবাসা না, বরং সাহাবায়ে কেরামের যে ভালোবাসাটা ছিল এটার মানদণ্ড ছিল যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একে অপরের প্রতি ভালোবাসা। তো এই ব্যাপারে আসলে এটা এমন একটা বিষয়, এ ব্যাপারে স্বয়ং কোরআনে পাকের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের দুটি গুণ কোরআনে পাকের মধ্যে উল্লেখ করেন, একটি আয়াতে কারিমার মধ্যে সূরা আল ফাতাহের মধ্যে। তো এখানে বলা হচ্ছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, অর্থাৎ মুহাম্মদ হচ্ছে আল্লাহর রসুল এবং তার সঙ্গীরা কাফিরদের প্রতি কঠোর এবং পরস্পরের প্রতি দয়ার্থ বা দয়াবান। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি সাহাবায়ে কেরামের গুণ সম্পর্কে আলোচনা করেন, যে সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের প্রধান দুইটি গুণের মধ্যে একটি গুণ হচ্ছে যে তারা কাফিরদের প্রতি, যারা মুনাফিক ছিল তাদের প্রতি হচ্ছে কঠোর ছিল, এবং যারা মুমিন ছিল, যারা সাহাবায়ে কেরাম ছিল, তাদের প্রতি তারা দয়াবান বা দয়াশীল ছিল। তো প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে যে যারা যখন কেউ কাউকে ভালোবাসে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম অসংখ্য তাদের নিজ জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন, তো সেই জায়গা থেকে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশ্মন ছিলেন, যারা কাফির ছিল, যারা বিধর্মী ছিল, তাদের প্রতি সাহাবায়ে কেরাম অত্যন্ত কঠোর ছিলেন, কোনো ধরনের তাদের প্রতি দয়া প্রদর্শন করা থেকে বিরত থাকতেন। এবং এর বিপরীতে যারা সাহাবায়ে কেরাম ছিলেন, যারা সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ইমান ছিলেন, যারা পরস্পর ভাই ছিলেন, তাদের প্রতি সাহাবায়ে কেরাম অত্যন্ত দয়াশীল ছিলেন। এবং এর একটি আমরা নমুনা যদি আমরা খেয়াল করি যে আসলে তাদের মধ্যে ভালোবাসা কতটা মানে উচ্চ পর্যায়ের ছিল, সাহাবায়ে কেরাম একে অন্যের প্রতি কতটা ভালোবাসা পোষণ করতেন, এর একটি আমরা উত্তম মানে দৃষ্টান্ত দেখি হচ্ছে হিজরতের সময়। যখন হিজরতের সময় যারা মুহাজির ছিলেন, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেন, যখন তারা হিজরত করে মদিনায় পৌঁছান, তখন আসলে তাদের সাথে কোনো ধরনের মানে সামান কোনো কিছু ছিল না, তারা সব কিছু ঘর বাড়ি থেকে মাল দৌলত যা ছিল তাদের সর্বোচ্চ তারা রেখে চলে এসেছিলেন। তো যখন তারা মদিনা শরীফে পৌঁছান, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন দেখলেন যে যারা মুহাজির ছিলেন তারা তো নিঃস্ব অবস্থায় এসেছেন, তো তারা যেন সেই পরিবেশে টিকতে পারে, তো সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার সাহাবি এবং যারা মুহাজির সাহাবি ছিলেন তাদের মধ্যে একটা মুয়াখাত বা ভ্রাতৃত্ব বন্ধনের একটি প্রথা চালু করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবির সাথে আরেকজন সাহাবিকে তিনি ভাই হিসাবে সাব্যস্ত করে ভাই করে দেন, যাচ্ছা আজকে থেকে তুমি হচ্ছে তার ভাই, আজকে থেকে তুমি হচ্ছে তার ভাই। তো এরকম যেটাকে মুয়াখাত প্রথা হিসাবে উল্লেখ করা হয়। তো আচ্ছা, এর মধ্যে সবচেয়ে দৃষ্টান্তমূলক, সকল সাহাবি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রথাটা চালু করে দেন যে অমুক হচ্ছে অমুকের ভাই, অমুক হচ্ছে অমুকের ভাই, তখন থেকে যখন সব সাহাবিরা এরকম আত্মদেখেন মানে দৃষ্টান্ত শুরু করে দেন, যে তারা তাদের সম্পদ অর্ধেক সম্পদ অপর ভাইকে দিয়ে দিচ্ছিল, তাদের মাল সামান্য, যেমন তাদের কারো কাছে যদি উঠ থাকে দশটা সে পাঁচটা উঠ তার অপর ভাইকে দিয়ে দিচ্ছিল, অথবা সে তার ব্যবসার মধ্যে তাকে অংশীদারিত্ব করতেছিল। তো এই ধরনের হচ্ছে আমরা দৃষ্টান্তগুলো দেখি। এর মধ্যে সবচেয়ে উত্তম একটি আমরা দৃষ্টান্ত দেখি হচ্ছে সাদ ইবনে রাবি এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার মাঝে। সাদ ইবনে রাবি তিনি আনসারি সাহাবি ছিলেন এবং আব্দুর রহমান ইবনে আউফ তিনি মুহাজির ছিলেন। তো তিনি কিন্তু মক্কায় থাকা অবস্থায় একজন বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু যেহেতু হিজরত করে চলে গিয়েছিলেন এ কারণে তিনি তার সমস্ত সম্পদ বা ব্যবসায়িক যে বিষয়গুলো সবগুলো মক্কায়তে রেখে গিয়েছিলেন। মদিনাতে যাওয়ার পরে তার হাতে তেমন কিছু ছিল না। তো এই অবস্থা থেকে সাদ ইবনে রাবি তিনি বিষয়টা বুঝতে পারেন এবং তিনি বলেন যে হে আমার ভাই, আমি মদিনার সবচেয়ে, সেই সময় সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনার সবচেয়ে ধনী ব্যবসায়ী ছিলেন, তিনিও ব্যবসায়ী ছিলেন, তো ব্যবসায়ী তো আরেকজন ব্যবসায়ীকে চিনে। তো তিনি যখন যান তো গিয়ে বলেন যে হে ভাই, আমি মদিনার সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন, আমার কাছে দুটি বাগান আছে, এর মধ্যে একটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি।
এবং তিনি এটাও বলেন যে আমার তো দুইজন স্ত্রী রয়েছে, আমি চাইলে আমার একজন, আপনি যদি পছন্দ করেন আমার কোনো স্ত্রীর মধ্যে, আমি একজনকে তালাক দিয়ে দেবো, পরবর্তীতে আপনি যেন তাকে জায়েজ পদ্ধতি তাকে বিবাহ করতে পারেন। তো এটা পর্যন্ত তিনি সেই প্রস্তাবটা প্রদান করেন আর কি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার কাছে। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনি যেহেতু স্বনির্ভর ছিলেন, যদিও তিনি প্রস্তাব দিয়েছেন, কিন্তু তিনি বলেন যে হে আমার ভাই, আল্লাহ তাআলা তোমার বরকত এবং তোমার সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিন, আমার এসবের প্রয়োজন নাই, আপনি শুধু আমাকে বাজারটা চিনিয়ে দিন। কারণ তিনি একজন ব্যবসায়ী ছিলেন, তো তিনি বলেন যে আমার এসব প্রয়োজন নেই, আপনি আমাকে বাজারটা দেখিয়ে দিন। তো মূল যে বিষয় ঘটনা থেকে আমরা দেখতে পাই সেটা হচ্ছে একে অপরের প্রতি ভালোবাসা, যে কতটা আত্মত্যাগ, কতটা ভালোবাসা ছিল একে অপরের প্রতি, যে তারা তাদের সমস্ত সম্পদের অর্ধেক এবং কি একজন স্ত্রীকেও দিতে চাচ্ছিলেন যদি সে প্রস্তাবে রাজি হতো। তো
তাদের একে অপরের প্রতি ভালোবাসার ধরন খুবই চমৎকারভাবে আপনিও তুলে ধরলেন, খালিদ মাদানি ভাইও তুলে ধরলেন। সাহাবাই কিরাম এর আলোচনা এই জন্য হচ্ছে যেন এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। দেখুন, সাহাবাই কিরাম একে অপরের প্রতি নিজেদের মাল সম্পদ এগুলো উৎসর্গ করে দিতেন, যে ভাই আপনার যতটুকু প্রয়োজন নিতে পারেন, বরঞ্চ দুইটি বাগান ছিল, একটি বাগানই দিয়ে দিলেন যে বাগান থেকে আপনি নিয়ে নিতে পারেন, এই বাগান দিয়ে আপনি ব্যবসা করতে পারেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে শিখার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমাদের সাথে মোবালিকে দাওয়াত ইসলামী আছেন, মুবারক মাদানী ভাই, তার থেকে কালাম আমরা ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করব, আর নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনব, এরপর আবার আলোচনার বিষয়বস্তু পাশাপাশি আপনাদের কল আমরা নিব ইনশাআল্লাহ তাআলা। জি মুবারক ভাই, একটি কালাম যদি আমাদেরকে শুনিয়ে দিতেন।
رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبیب اللہ واہ کیا جو دو کرم ہے شہبت ہا تیرا نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ۔ اے جذبہ عشق تو نے بڑا مرتبہ دیا مجھ کو، در رسول کا منگتا بنا دیا، کوئی خواجہ بنا دیا، کوئی داتا بنا دیا، خالق نے اپنے بندوں کو کیا کیا بنا دیا، صلی اللہ علیہ رسول اللہ وسلم علیک یا حبیب اللہ۔ امین و گنہ امین گنہ گر امین و گنہ امین گنہ گر کی قرب و بوجن প্রশংসা তোমার আমি নগুণ আমি গুণাহগার আমি নগুণ আমি গুণাহগার কি করব বয়ান প্রশংসা তোমার দিলেন খোদা মোর সকল ক্ষমতা দিলেন খোদা মোর সকল ক্ষমতা তা তুমি তো দো জাহানে রি সরদার খুঁজে যদি কেউ তোমার উপমা সারা দুনিয়ায় কোথাও পাবে না সারা দুনিয়ায় কোথাও পাবে তোমারি তোরে হলো দু জাহান তোমারি তোরে হলো দু জাহান কি ভাবে পাবে উপমা তোমার আমি নগুণ আমি গুনাহগার আমি গুণ আমি গুণাহগার কি করবান প্রশংসা তোমার এসে ভাবে তোমার জন্য জীবন মরণ সব তোমার জন্য এসেছি ভাবে তোমার জন্য জীবন মরণ সব তোমার জন্য জীবন মরণ সব তোমার জন্য আমি নগণ্য তুমি অনন্য আমি নগণ্য তুমি অনন্য আমি ভিখারি তুমি যে সরদার নগণ্য আমি গুণাহগার আমি নগণ্য আমি গুণাহগার কি করব বয়ান প্রশংসা তোমার মুখে যত দিন থাকবে জবান বুকে যত দিন থাকি তোমারি গুণগান করিব বয়ান তোমারি গুণগান করিব বয়ান কবুল করে নাও হে প্রিয় আমার আমি নগুণ আমি গুণাহগার আমি নগুণ আমি গুণাহগার কি করব বয়ান প্রশংসা তোমার দিলেন খোদা মোর সকল কমতা দিলেন খোদা মোর সকল ক্ষমতা তুমি তো দোজাহানেরি সরদার।
আসলে যখন কালাম আমরা শুনি আশিকে রসুল যারা হয় আশিকে রসুলদের অন্তর আনন্দে উদ্বেলিত হয়ে উঠে আশিকানে রসুলের অন্তর খুশিতে মেতে উঠে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আলোচনা হয় নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ পাক আমাদের অন্তরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বৃদ্ধি করে দেয় দর্শকবৃন্দ, সাহাবায়ে কিরামের একে অপরের প্রতি ভালোবাসা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। খুবই চমৎকার চমৎকার মাদানী ফুল আমাদেরকে দিচ্ছিলেন খালিদ মাদানী ভাই এবং রবিউল মাদানী ভাই। আবারও আসবো খালিদ মাদানী ভাইয়ের কাছে আজকে যে বিষয়, এই বিষয় সম্পর্কে কিছু আলোচনা শোনার জন্য, যে সাহাবায়ে কিরামের একে অপরের প্রতি ভালোবাসা। জি খালিদ ভাই,
সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান এর একে অপরের প্রতি ভালোবাসা তা আমরা কোরআন এবং হাদিসের পাক দ্বারাই
আলহামদুলিল্লাহ
বুঝতে পারি। যে যেখানে কিছুক্ষণ আগে রবিউল মাদানী ভাই খুব সুন্দর করে বলেছেন যে সাহাবায়ে কিরামের দুটি গুণের মধ্যে একটি হচ্ছে রুহামা ও বাইনাহুম,
সুবহানাল্লাহ,
একে অপরের প্রতি অত্যন্ত দয়ালু। আচ্ছা, এটা বলছে রব তাবারাকা ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে,
সুবহানাল্লাহ।
এখানে রব তাবারাকা ওয়া তাআলা পুরো দুনিয়ার ব্যাপারে বলছে কুল মাতাউদ দুনিয়া কলিল
কলিল,
যে পুরো দুনিয়া একেবারে সামান্য। এখন পুরো দুনিয়া যদি আমরা এমনি বিচরণ করি তাহলে শুরু দেখা যায় শেষ দেখা যায়
না।
তো এত বিশাল দুনিয়াকে রব তাবারাকা ওয়া তাআলা সামান্য বলছেন, কিন্তু সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানের ভালোবাসা এবং মহব্বতের ব্যাপারে বলছে অত্যন্ত দয়ালু। তার মানে বোঝা যায় যে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান কোরআন এবং হাদিসের প্রতি কতটুকু ভালোবাসা ছিল, আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেমনভাবে ইমান এনেছিলেন, যে রব তাবারাকা ওয়া তাআলা তো ঘোষণা দিয়েছেন, আপন হাবিব আলাইহিস সালাম বলছেন যে ব্যক্তি রবের জন্য ভালোবাসে অথবা রবের জন্য কাউকে অপছন্দ করে তাহলে সে ব্যক্তি নিজের ইমানকে পরিপূর্ণ করে ফেলল। তো সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান পরিপূর্ণ ইমানের অধিকারী ছিলেন। তো ঠিক তেমনইভাবে যদি আমরা আরও একটি ঘটনা দেখি যে হাদিসে পাকের মধ্যে এসেছে, হযরত সাইয়েদুনা বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মাতার নাম ছিল হামামা, তিনি ছিলেন সত্যিকারের ইমানদার ও পবিত্র অন্তরের পবিত্র হৃদয়ের এক গুলাম দাস। তার মালিক ছিল উমাইয়া ইবনে খালাফ, যে অনেক বড় কাফের ছিল। সে তাকে প্রচণ্ড রোদে মক্কার বাইরে জ্বলন্ত বালুর উপর চিৎ করে শুয়ে বুকে একটি পাথর রেখে বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করো এবং আমাদের মিথ্যা মাবুদের উপাসনা করো, নতুবা তোমাকে এভাবেই কষ্ট পেতে হবে এবং এভাবে তুমি মারা যাবে। কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একই উত্তর দিতেন, আহাদ আহাদ, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক আল্লাহ এক। অনেক সময় হযরতে ওয়ারাকা ইবনে নওফল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান দিয়ে যাওয়ার সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শুনে তিনিও আহাদ আহাদ বলে উঠতেন। তারপর তিনি উমাইয়াকে উদ্দেশ্য করে বলতেন, তুমি যদি তাকে এভাবেই হত্যা করো তবে আমি খুবই দুঃখ পাবো। একদিন হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই স্থান দিয়ে যাচ্ছিলেন যেখানে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করা হচ্ছিল। তার বাড়ি ছিল মক্কার বনী জুমাহ এলাকায়। তিনি উমাইয়া ইবনে খালাফকে ধমক দিয়ে বললেন যে এই অসহায় ব্যক্তিকে কষ্ট দিতে তোমার কি আল্লাহর ভয় হয় না, কতদিন এভাবে চলবে? সে বলল, আবু বকর, তুমি তাকে নষ্ট করেছ, অর্থাৎ তোমার মাধ্যমে সে ইসলাম গ্রহণ করেছে, ধ্বংস হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। ওই মক্কার যেই অমুসলিম কাফের ছিল সে বলতে লাগলো, তাই তুমি তাকে ছাড়িয়ে নাও। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে বিলালের চেয়েও শক্তিশালী একটি গোলাম আছে, দাস আছে, তুমি তাকে নাও আর বিলালকে আমাকে দাও। সে বলল, ঠিক আছে। অতঃপর তিনি কিছু অর্থ ও সেই দাসের বিনিময়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে মুক্ত করে দেন। এরপর তিনি আরও ছয়জন দাস দাসীকে এভাবে মুক্ত করেন। দেখেন, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাধারণ গুলাম, কিন্তু ইসলাম গ্রহণ করেছেন। আর রব তাবারাকা ওয়া তাআলা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু কোরআন হাদিসে বর্ণনা করেছেন যে মুমিনের বৈশিষ্ট্য কেমন হওয়া চাই, মুমিনের অন্তর কেমন হওয়া চাই, একজন মুমিন আরেকজন মুমিনের প্রতি ভালোবাসা কেমন হওয়া চাই, তিনি ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কষ্টের মধ্যে দেখলেন তিনি তাকে ক্রয় করলেন, এবং শুধুমাত্র ক্রয় করলেন এমনটি না, সাথে সাথে তাকে আবার মুক্ত করে দিলেন। এভাবে অনেক ঘটনা আছে, তার মধ্যে হচ্ছে কি, হযরত আমির ইবনে ফুহাইরা, হযরত উম্মে উবাইস, হযরত জুহাইরা ইত্যাদি ইত্যাদি, তারা সবাই গুলাম ছিলেন সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানের মধ্যে থেকে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কী করেছেন, তাদেরকে ক্রয় করে এভাবে আজাদ করে দিয়েছেন। ঠিক তেমনইভাবে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান হযরত সাইয়েদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি কত সম্মান প্রদর্শন করতেন, যে তাহজিবুল আসমা এই কিতাবের মধ্যে বর্ণিত আছে, সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান হযরত সাইয়েদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর প্রতি গভীর সম্মান ও মর্যাদা প্রদর্শন করতেন। তারা তার জন্য দাঁড়িয়ে যেতেন, তাদের হাত পা চুম্বন করতেন এবং তার সাথে পরামর্শ করতেন এবং তার মতামতকে অগ্রাধিকার দিতেন। তো সাহাবাই কেরাম আলী হুরুদ্দান ঠিক তেমনইভাবে হজরত সাইয়েদুনা আব্বাস রদিয়াল্লাহ তাআলা যখন বারগাহে রিসালাতে উপস্থিত হতেন, তখন সাহাবাই কেরাম এর মধ্য থেকে হজরত সাইয়েদুনা সিদ্দিকী আকবর রদিয়াল্লাহ তাআলা আনহু সম্মানসূচকভাবে তার জন্য নিজের স্থান ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যেতেন। ঠিক তেমনইভাবে হজরত সাইয়েদুনা আব্বাস রদিয়াল্লাহ তাআলা আনহু কোথাও পায়ে হেঁটে যাচ্ছিলেন, আর হযরত সাইয়েদুনা উমর ফারুক ও হযরত সাইয়েদুনা উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাওয়ার অবস্থায় তার পাশ দিয়ে অতিক্রম করতেন। তখন তারা সম্মান প্রদর্শনের জন্য বাহন থেকে নেমে যেতেন যতক্ষণ না হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই স্থান থেকে অতিক্রম করতেন। সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু এই ভালোবাসা একে অপরকে সম্মান করা শেখায়, আর এই সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু একে অপরকে ভালোবাসা, তাদের একে অপরের সাথে ভালো ব্যবহার করা, যুদ্ধের ময়দানে পর্যন্ত একে অপরের জন্য সাহায্য করা, যেখানে মানুষ মৃত্যুর কোলে ঢলে যাচ্ছিল এমন অবস্থায় তাদেরকে পানি পান করানো, সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু আনহু কত উত্তম চরিত্রের অধিকারী হতে পারে। এবং তাদের জীবনে যেহেতু আমাদের শিক্ষা নেয়ার অনেক কিছু আছে, যেহেতু রসুলে পাক আলাইহিসসালাম বলেছেন যে আমার সাহাবার সুন্নতকে আঁকড়ে ধরার কথা, তো এই জন্য আমাদেরও উচিত সাহাবায়ে কেরামের জীবন থেকে শিক্ষা নিয়ে একে অপরের প্রতি গভীর ভালোবাসা এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি ও খুশি করার জন্য যেন এই ভালোবাসাটা আমাদের হয়।
হয় আল্লাহ তাআলা তৌফিক দেয়। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা দর্শকবৃন্দ, যে সাহাবায়ে কিরামের একে অপরের প্রতি কেমন ভালোবাসা, কেমন সম্মান ছিল, সাহাবায়ে কিরামের এই বিষয়গুলো আমাদেরকে শিখিয়েছেন। আজকে আমি আপনাকে বা আপনি নিজেকে প্রশ্ন করুন, দেখুন আজকে একজন মুসলমান ভাই যদি বিপদে পড়ে আমি তার জন্য কতটুকু সাহায্যের জন্য এগিয়ে আসি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন যে তার উপর নির্যাতন হচ্ছে, কষ্ট পাচ্ছে, তিনি কী করলেন, তাকে মুক্ত করে দিলেন। তো আজকে আমাদের মধ্যে এমন হয় যে কোনো ভাই কষ্টের মধ্যে আছে, আমরা তাকে নিয়ে আরও উপহাস করি, দেখেছি তো অনেক কথা বলতো, আজকে কি অবস্থা, তো বিভিন্ন রকম আমরা কটূক্তিমূলক কথা বলি বা বিভিন্ন খারাপ ইঙ্গিতমূলক কথা বলি। আমরা আমাদের সাহাবায়ে কিরামদের থেকে শিক্ষা নিই। আল্লাহ তাআলা আমাদেরকে যদি কোনো কিছু দিয়েছে, আল্লাহ তাআলাই দিয়েছে, আর যদি এই দেওয়াটা সম্পদ হোক যাই হোক, এটা যদি আমি আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার কাজে ব্যয় করতে পারি, এটা আমার জন্য অনেক বড় বিষয় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেয়। দর্শকবৃন্দ, রবিউল মাদানী ভাইয়ের সাথে আলোচনা করব যে আরও কিছু মাদানী ফুল যদি আমাদের দর্শকবৃন্দদের জন্য হয়ে যায়।
আজকে শুনছিলাম যে সাহাবায়ে কেরামদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, আসলে আমরা যদি দেখি যে বর্তমান সমাজে একজন একজনের প্রতি যে কঠোরতা প্রদর্শন করে,
জি
আসলে ভালোবাসাটা শুধুমাত্র যে কাউকে কোনো কিছু আমি দিলাম, সম্পদ দিলাম অথবা টাকা দিলাম বা এটা না, ধরো অনেক সময় আচরণ, অনেক সময় হচ্ছে কথাবার্তা বা অনেক সময় বিভিন্ন ইঙ্গিতের মধ্যে আসলে প্রকাশ পায়। যে অনেক সময় দেখা যায় যে আমরা কারো সমালোচনা শুনলে খুশি হই অথবা কারো সমালোচনা করি, অসম অনেক সময় দেখা যায় কারো প্রতি মনে মনে বিদ্বেষ পোষণ করা বা কাউকে দেখলে দেখা যায় যে আচ্ছা একজন আসছে আমি সেখান থেকে উঠে চলে যাচ্ছি, তো এই কারণে কিন্তু কারোর প্রতি ঘৃণা প্রকাশ পায়। আবার এর বিপরীতে যদি আমরা দেখি যে আচরণের মাধ্যমে কিন্তু অনেক সময় ভালোবাসা প্রকাশ পায়। এই ব্যাপারে সাহাবায়ে কেরামদের অসংখ্য ঘটনা আছে, তার মধ্যে আমরা অনেক সময় শুনি যে একবার হচ্ছে একজন সাহাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করছিলেন, তো এটা শুনে উপস্থিত সেখানে আমিরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি কেঁদে ফেললেন এবং বললেন যে আবুল হাসান অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক মহান ব্যক্তি ছিলেন, তো এই যে মানে কারো অনুপস্থিতিতে কারো প্রতি মানে ভালো মন্তব্য করা, এটাও কিন্তু আসলে একটা পারস্পরিক ভালোবাসার একটা বহিঃপ্রকাশ। তো কিন্তু এর বিপরীতে আমরা দেখি যে অনেক সময় দেখা যায় যে কারো অনুপস্থিতিতে মানুষ কারো গীবত করতেছে, কারোর প্রতি খারাপ মন্তব্য করতেছে, তো এগুলো কিন্তু একে অপরের প্রতি ঘৃণা ছড়ায়। কিন্তু এর বিপরীতে সাহাবায়ে কেরাম কারো অনুপস্থিতিতে আমাদের শিখিয়ে গেছেন যে ভালো মন্তব্য করা, এবং আমরা অনেক সময় দেখি যে কোনো সামান্য আচরণও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়। যেমন একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কী করলেন, ওনার গায়ে একটা চাদর ছিল, তো চাদরটা তিনি পরেছিলেন, তো গায়ে জড়িয়ে রাখছিলেন, তো সেটা তিনি খুলতে যাচ্ছিলেন না। কেন খুলতে যাচ্ছিলেন না, সেটা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে ভালোবেসে দিয়েছিলেন, পরিয়ে দিয়েছিলেন। তো এই যে ছোটো ছোটো বিষয় যেগুলো হচ্ছে কি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়। তো সাহাবায়ে কেরাম আসলে আমাদেরকে এই উত্তম শিক্ষাগুলো দিয়ে দিয়েছেন, তো আমরা যদি এই বিষয়গুলো খেয়াল রাখি। আর সবচেয়ে বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানে একজন মুসলমানের প্রতি ভালোবাসা কেমন হওয়া উচিত, এবারে হাদিস শরীফের মধ্যে বলেন যে তোমরা মুসলমানদেরকে পরস্পরের মধ্যে এক শরীরের সাদৃশ্য দেখো, অর্থাৎ তোমরা মুসলমানদেরকে অন্য অপর মুসলমানকে নিজেদের এক শরীরের সাদৃশ্য দেখো, যখন শরীরের একটি অঙ্গ ব্যথিত হয় তখন সম্পূর্ণ শরীর অসুস্থতা ও জ্বরে প্রতিক্রিয়া জানায়। তো
এমনভাবে পরস্পরের যে ভালোবাসা সেটা বজায় রাখতে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এবং এটা আমরা সাহাবায়ে কেরামদের জীবনী থেকেও পাই।
বাস্তবে কি সাহাবায়ে কেরামের জীবনী আমাদের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয়। যদি আমরা সাহাবায়ে কেরামদেরকে দেখি, তাদের মতো আমরা যদি আমাদের জীবনকে চালাতে পারি, তাহলে আমরা সফলকাম হব। তাদের জীবনের মধ্যে কোন বিষয়টি নেই, একে অপরের প্রতি ভালোবাসা বলি, একে অপরের প্রতি সম্মান বলি, একে অপরের প্রতি উদারতা বলি, একে অপরকে প্রাধান্যর কথা বলি, সাহাবাই কিরামদের মধ্যে দেখা যেত। যে বিষয়টি রবিউল ভাই বললেন, সাহাবাই কিরাম একে অপরকে কেমন সম্মান করতেন, কেমন ভালোবাসতেন, আল্লাহ তাআলা আমাদেরকেও ওইরকম ভালোবাসা, হ্যাঁ, তারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার জন্যই ভালোবাসতেন। আল্লাহ পাক আমাদেরকেও ওই ভালোবাসা নসিব করুক, যেন আমরাও একে অপর ভাইয়ের প্রতি খেয়াল রাখি। আজকাল তো আমাদের এমন অবস্থা, আমাদের পাশের ঘরে কে আছে সেটা আমরা জানি না, আমাদের আশেপাশে কারা আছে, গরিব দুঃখী বা বিপদ আছে সেটা তো পরের কথা। আজকাল দেখা যায় আমাদের আশেপাশে কারা আছে এই বিষয়গুলো আমরা জানি না। আমরা এমনভাবে সোসাইটিতে থাকি যে কেউ কারো খবর নেই না, কেউ মরে পড়ে আছে না, কেউ অসুস্থ আছে না, কেউ পেরেশানিতে আছে, এগুলো খবর তো দূরের কথা। দর্শকবৃন্দ, দেখুন আমাদের সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান তাদের জীবনী কেমন ছিল। তারা রাতের বেলা, অর্থাৎ সাহাবায়ে কিরাম দেখা যেত তারা একে অপরের খবর নিতেন, পাশাপাশি উমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এসেছে রাত্রবেলা তিনি তার প্রতিবেশী যারা আছে, তিনি যেহেতু আমিরুল মুমিনীন ছিলেন, তিনি তার যেই লোকজন ছিল রাতে গিয়ে পুরো এলাকায় ঘুরতেন, খবর নিতেন যে তার আন্ডারে যারা আছে ওই এলাকার লোকজন তারা তো কোনো বিপদে নেই, কোনো সমস্যা নেই, যেতেন গিয়ে খবর নিতেন। আজকালকে আমাদের মধ্যে এই বিষয়টি খুবই 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 কম দেখা যায়, যদি হয় তাহলে একেবারে না হওয়ার মতো নগণ্য কিছু পার্সেন্ট থাকে। আমাদের নিজেদের মধ্যে ভালোবাসার বলি, নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বলি, এই বিষয়গুলো তুলে ধরা দরকার, এই বিষয়গুলো আমাদের নিজেদের মধ্যে ফুটিয়ে তোলা দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আলোচনা শুনছি আমরা সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানের একে অপরের প্রতি ভালোবাসা শুনছি, আল্লাহ তাআলা আমাদেরকেও নসিব করুক, তৌফিক দিক। যাব খালিদ ভাইয়ের কাছে।
সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান যাদের ভালোবাসার বিষয়গুলো আমরা আলোচনা করছি, এটাও আমাদের শিক্ষা দিচ্ছে যে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান তারা যেভাবে আল্লাহ এবং তার রসুলকে পাওয়ার জন্য, রাজি ও খুশি করার জন্য একে অপরের সাথে ভালোবাসা বন্ধুত্ব তৈরি করেছেন, আমাদেরও উচিত যেন এরকম ভালোবাসা বন্ধুত্ব তৈরি করা। যে উনিভাবে একটি বর্ণনা এরকম আছে যে হযরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, তো তিনি নিজের খেলাফতের সময়কালে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সহ অনেক সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান ওই মজমুয়ার মধ্যে বসেছিলেন। তো সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানের কাছে তিনি খলিফা হয়ে জিজ্ঞেস করছেন যে কোনো ব্যক্তি যদি শরাব পান করে তাহলে তাকে কী শাস্তি দেয়া যায়, অর্থাৎ কোনো ব্যক্তি মদ পান করে ফেলেছে এখন তাকে কী শাস্তি দেয়া যায় ইসলামিক আইন অনুযায়ী। তো সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানের মধ্য থেকে হযরত সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে উঠলেন যে এমন ব্যক্তিকে 80টি বেতের আঘাত করা হোক। তো সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান যেভাবে একে অপরের সাথে ভালোবাসতেন, তো ভালোবাসার কারণে তারা একে অপরকে মর্যাদা দিয়ে পরামর্শও করতেন, এবং পরামর্শ দেওয়ার পর ওই পরামর্শ গ্রহণ করা এটাও একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। যে হযরত সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা যেই পরামর্শ দিয়েছিলেন যে তাকে 80টি বেতের আঘাত করা হোক, তো হযরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা সেই পরামর্শ গ্রহণও করলেন। ঠিক তেমনইভাবে এক ব্যক্তি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন, এসে বললেন যে আমি আপনার চেয়ে উত্তম ব্যক্তি আর কাউকে দেখি নেই। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি তাকে বললেন যে তুমি কি নবী আলাইহিস্সালাতু ওয়াসসালামকে দেখেছো? তো সে বলল, না, আমি রসুলের পাক আলাইহিস্সালাতু ওয়াসসালামকে দেখি নাই। তখন তিনি বললেন যে তুমি কি হযরতে আবু বকর এবং উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দেখেছো? সে বলল, না, আমি তাদেরকেও দেখি নাই। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওই রাসূলের পাক আলাইহিস্সালাতু ওয়াসসালাম যে শিক্ষা দিয়েছিলেন সে শিক্ষা বর্ণনা করতে গিয়ে বলেন যে যখন যদি তুমি বলতে যে আমি রাসূলের পাক আলাইহিস্সালাতু ওয়াসসালামকে দেখেছি তাহলে তো আমি এখন তোমার গর্দান উড়িয়ে ফেলতাম, কেননা তুমি কিভাবে রাসূলের পাক আলাইহিস্সালাতু ওয়াসসালামকে বাদ দিয়ে তুমি বলছো যে আমি আমার মতো তুমি আর কাউকে দেখো নাই, এই জন্য তোমার গর্দান উড়িয়ে দিতাম। আর যদি তুমি বলতে যে আমি উমর ফারুক আজম এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে দেখেছি দেখার পরে আমি বলছি যে আমি সবচেয়ে উত্তম আপনাকে পেয়েছি, তাহলে আমি তোমাকে এমন আঘাত করতাম যার কারণে তোমার শরীর থেকে রক্ত বের হয়ে যেত। সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু আনহু তাদের এই ভালোবাসা, একে অপরের প্রতি মহব্বত এটাই শিক্ষা দিত যে একজন আরেকজনকে কীভাবে সম্মান করা যায়, তাদের মর্যাদা কীভাবে বজায় রাখা যায়। তো ওলামা ইকরাম লিখেছেন যে ওই ব্যক্তি যে প্রশ্নকারী ছিল সে সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু আনহুর বিদ্বেষ পোষণকারী ছিল। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালো মন্দ বলতো। তো এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সমস্ত নবীদের পরে সর্বোত্তম ব্যক্তির অধিকারী, তার মর্যাদাও সবার সামনে সুস্পষ্ট করলেন। তা কেন? যে তার প্রতি ভালোবাসা ছিল, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসতেন। ঠিক তেমনইভাবে যে ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কথাও তুলে ধরলেন এবং সবাইকে বুঝিয়ে দিলেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে সবচেয়ে বেশি সম্মানের অধিকারী, সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে হযরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু আনহু প্রত্যেকটা দিক আমাদের জন্য খুবই শিক্ষণীয় বিষয় এবং এটা আমাদের আঁকড়ে ধরার জন্য তাদের এই প্রতিটি কাজ আমাদের উদ্বুদ্ধ করে
বাস্তবে কি এই বিষয়টি যদি সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তাদের জীবনী আমরা অনেকে জানি না যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তাদের জীবনী কেমন ছিল, তাদের জীবন চরিত্র কেমন ছিল, এই বিষয়গুলো না জানার কারণে অনেক কিছু থেকে আমরা দূরে থাকি। আমরা যদি একটু চেষ্টা করি সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের জীবনী যেভাবে আউলিয়া কিরামের জীবনী সাহাবায়ে কিরামের জীবনী রয়েছে, তো আমরা যদি সাহাবায়ে কিরামের জীবনে যদি আমরা অধ্যয়ন করি পড়ি বা শুনি, তাহলে আমরাও আমাদের জীবনকে চালানোর জন্য অনেক পাথর পেয়ে যাব। দর্শকবৃন্দ আমাদের সাথে নাত খাই ইসলাম ভাই আছেন, যাবো নাত শুনবো, আমরা একটি নাত নেব। যে মুবারক ভাই আমাদেরকে যদি নাত শুনিয়ে দিতেন।
صلي على محمد صلي على حبيبنا صلي على محمد هم بھی مدینے جا আপনা সে তো মদিনা এই দুনিয়ার আপন জোনা আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার আপন জোনা আজকে আছে কালকে নাই। দয়াল নবী মায়ার নবী আপন সদাই, আপন সদাই এমন আপন তিনি, এমন আপন তিনি ঝর্ণায় উপমা, যে জন হবে আপন সেই তো মদিনা, যে জন হবে আপন সেই তো মদিনা। কবরে হাসরে পুলসি রাতে কোনো আপন পাবে না, কবরে হাসরে পুলসি রাতে কোনো আপন পাবে না, যে জন পাবে সে জন হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে আপন সেই তো মদিনা। করে লাগিয়া কান্দরে মনে, করে লাগিয়া বন্দ, করে লাগিয়া কান্দরে মনে, করে লাগিয়া বন্দ, কেউ তো তোমার আপন হবে না, না না না, যে জন হবে আপন সেই তো মদিনা, যে জন হবে আপন সেই তো মদিনা। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায় এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি সোনার মদিনা, যে জন হবে আপন সেই তো মদিনা, যে জন হবে আপন সেই তো মদিনা। করে লাগিয়া কান্দরে মনে, করে লাগিয়া বন্দ, করে লাগিয়া কান্দরে মনে, করে লাগিয়া বন্দ, কেউ তো তোমার আপন হবে না, না না না, যে জন হবে আপন সেই তো মদিনা, যে জন হবে আপন সেই তো মদিনা।
কি আমাদের যদি আপন জন কেউ হন, কবর হাসর পুলসিরাতে সব জায়গায় আপন একজনই হবেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন উম্মত বিপদে পড়বে, পেরেশানিতে থাকবে, তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের বিপদ আপদ দূর করার জন্য উপস্থিত হয়ে যাবেন। উম্মত যেখানেই বিপদে পড়বে, পুলসিরাতে হোক, কবরে হোক, হাসরে, মিজানের দাঁড়িপাল্লার সামনে যখনই বিপদে হবে, তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য ছুটে যাবেন, ওই উম্মতকে ওই ঘাঁটি থেকে পার করবেন। এমন নবীর প্রতি নিজের জীবনকে উৎসর্গ করব না, এমন নবীকে ভালোবাসবো না, তো ভালোবাসবো কাকে? আল্লাহ করিম আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম সাহাবায়ে কিরামের একে অপরের প্রতি ভালোবাসা। সাহাবায়ে কিরাম কখনো একে অপরকে খারাপ কথা, মন্দ কথা এই বিষয়গুলো বলতেন না। সম্মানের একটা দিক এটাও যে কারো ব্যাপারে কখনো কটূক্তি না করা, কোনো বিষয় না করা। যখন সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের কাছে কেউ কোনো কথা নিয়ে আসতো যে অমুক তো এই কাজটি করেছে, অমুকে এরকম কাজটি করেছে, এটা ভালো করেনি, বিভিন্ন রকম কথন নিয়ে আসতেন, তখন সাহাবায়ে কিরাম এটাকে রদ করে দিতেন, তাদেরকে চুপ করিয়ে দিতেন যে কার ব্যাপারে কথা বলছি। প্রিয় ইসলামী ভাইরা, যখন আমাদের সাথে কেউ কথা বলে, আজকাল দেখা যায় চলার ক্ষেত্রে এক বন্ধু আরেক বন্ধুর সাথে কথা বলছে বা একটা ভালো সম্পর্ক, তখন তৃতীয় পার্টি আসে, বা পরিবারের মধ্যেই এক পরিবারের সাথে আরেক পরিবারের ভালো সম্পর্ক, এক আত্মীয়ের সাথে আরেক আত্মীয়ের ভালো সম্পর্ক, আরেক আত্মীয় তৃতীয় পক্ষ এসে তারপর কিছু না কিছু বলতে থাকে, অমুকে তো এটা করেছে, অমুকে তো এটা করেছে, এটা বলেছে, আপনার ব্যাপারে এটা বলেছে। আমরা কী করি, আমাদের কী করা উচিত? প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এটাই করা উচিত যে আমাদের ব্যাপারে বা অন্যের ব্যাপারে বলছে চুপ করিয়ে দিই, তাকে চুপ করিয়ে তাকে বোঝাই। মানুষের খারাপ দিক এগুলো বাদ দিয়ে ভালো যে দিকগুলো রয়েছে সেই দিকগুলো নিয়ে আমরা আলোচনা করি। যেমনটি সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান তখন তাদের সময় কোনো সাহাবির ব্যাপারে মন্দ বিষয় তারা শুনতে পারতেন না। সাহাবায়ে কিরামের ব্যাপারে যদি কেউ কিছু বলতো তখন একজন আরেকজনের সম্মানকে বাঁচানোর জন্য ঢাল হিসাবে দাঁড়িয়ে যেতেন। যাবো আমরা রবিউল মাদানী ভাইয়ের কাছে, কিছু আলোচনা শুনবো, শেষ কিছু মাদানী ফুল নিবো, খালিদ ভাই থেকেও কিছু মাদানী ফুল নিয়ে এরপর ইনশাআল্লাহ তালা সালাতু সালামের মাধ্যমে আমাদের অনুষ্ঠান আজকে শেষ করবো। যেই রবিউল মাদানী ভাই, আজকের বিষয় সম্পর্কে ভালোবাসা, একে অপরের প্রতি ভালোবাসা, এ ব্যাপারে কিছু মাদানী ফুল যদি প্রদান করতেন।
আমরা যে দীর্ঘ আলোচনা শুনলাম এখন সাহাবায়ে কেরামদের বিভিন্ন জীবনী থেকে যে তারা একে অপরের প্রতি কেমন ভালোবাসা পোষণ করতেন বা তাদের পারস্পরিক যে ভালোবাসাটা বা বন্ধন যেটা আসলে কেমন ছিল, আসলে আমরা যদি ইয়ারমুখের ঘটনা দেখি অথবা আমরা হিজরতের ঘটনা দেখি, সব কিছু থেকে আসলে যে মেইন বেসিক বিষয় যেটা আমরা আসলে বুঝতে পারি সেটা হচ্ছে যে এই যে পারস্পরিক ভালোবাসা, এটা একটা মজবুত কমিউনিটি, মুসলিম কমিউনিটি এটা রক্ষা করতে সাহায্য করে।
জি,
যখন নিঃস্ব সাহাবায়ে কেরাম যখন মদিনাতে পৌঁছান তখন এই পারস্পরিক ভালোবাসার কারণে একটা মজবুত কমিউনিটি সেখানে গড়ে উঠেছে। কিন্তু পরবর্তীতে কিন্তু এটা একটা মানে পারস্য এবং রোমানের মতো বিশাল বড় বড় এম্পায়ারদেরকে তারা পরাজিত করে এই মজবুত কমিউনিটির কারণে। তো বর্তমান সময়ে যদি আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস শরীফের মধ্যে বা আমরা বিভিন্ন ঘটনার মধ্যে আমরা দেখি যে মুসলমানদেরকে একটা তসবির দানার মতো জুড়ে থাকার কথা বলা হয়েছে, তারা যেন একে অপরের সাথে তসবির দানার মতো তারা লেগে থাকে, তাদের বন্ধনটা এমন থাকে। আর এটা আসলে রক্ষা কখন হবে? যখন একে অপরের প্রতি ভালোবাসাটা বজায় থাকবে।
জি,
আর এই ভালোবাসাটা আসলে যদি আমরা দেখি যে এটার কারণটা যেন এমন না হয় যে এটা কোনো দুনিয়াবী কোনো স্বার্থের কারণে, এরকম কারণে না, বরং এই ভালোবাসার যে মূল যে ভিত্তি সেটা যেন হয়
আল্লাহ তাআলার
সন্তুষ্টির জন্য। তো এই বিষয়গুলো যখন বজায় থাকবে এগুলোর মাধ্যমে কিন্তু একটা মজবুত মুসলিম কমিউনিটি গড়ে উঠবে ইনশাল্লাহ। এটার যেভাবে আমরা দেখি যে এখন বর্তমানে একজন মুসলমান একজন মুসলমান থেকে অনেক দূরে বিচ্ছিন্নভাবে থাকে, তো এই কারণে দেখা যায় যে যেই যেইভাবে হচ্ছে একজন মুসলমানের যে মানে যেই পদ্ধতিটা আমরা দেখতেছি যে বিদ্বেষ কথার মাধ্যমে হোক, যেভাবে একজন একজনের কাছে দূরে চলে যাচ্ছে, ঠিক আছে, তো এটা তখনই রক্ষা হবে যখন একজন একজনের প্রতি ভালোবাসাটা জিরো হবে এবং মজবুতভাবে বজায় থাকবে। তো আমরা সাহাবায়ে কেরামের যে ঘটনাগুলো দেখি তো এই ঘটনাগুলো থেকে কিন্তু এই বিষয়গুলোর প্রতি আসলে আমরা ইঙ্গিত পাই বা এই বিষয়গুলোর প্রতি আমরা আসলে দেখি যে তারা একজন একজনের প্রতি আসলে কেমন ভালোবাসা পোষণ করতেন এবং একজন আরেকজনের প্রতি হচ্ছে কীরূপ হচ্ছে বিষয় আশয় আমরা দেখে আসতাম। তো সাহাবায়ে কেরামের যে জীবনী আছে সেখান থেকে আমরা আসলে এই মূল মূল বিষয়গুলো আসলে লক্ষ্য করি
বা এগুলো আমরা শিখতে পাই, শেখার জন্য আমরা এগুলো মাদানী ফুল পয়েন্টগুলো আমরা নোট করতে পারি। খুবই চমৎকারভাবে আমাদের আজকের আলোচ্য বিষয়ের নির্যাস যেগুলো এই বিষয়গুলো পয়েন্ট আকারে তুলে ধরলেন আমাদের রবিউল ভাই। যাব খালিদ মাদানী ভাইয়ের কাছে যে কিছু মাদানী ফুল প্রদান করেন।
শেষ কথা তো মানে এটা বলতে চাই যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান যেহেতু একে অপরের সাথে ভালোবাসা পোষণ করেছেন এবং শিক্ষাও দিয়েছেন কীভাবে, যেভাবে আমরা সাধারণত এক দুজন বন্ধু একসাথে হইলে আমরা কিছু ভালোবাসার কথা বলি, কিছু মজা করার চেষ্টা করি, তো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তারাও কীভাবে ভালোবাসতেন একে অপরের সাথে মজা করতেন, যে তারিখে ইয়াকুবের মধ্যে বর্ণিত আছে যে হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত সাইয়্যিদুনা হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতেন তখন তিনি তাকে নিজের কাঁধে উঠিয়ে বসাতেন এবং তার সাথে মজা করতেন এবং এভাবে বলতেন বি আবি, অর্থাৎ হে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার উপর আমার বাবা কুরবান শাবিহুন বিন নবী, তুমি রসুলে পাক আলীহি সাল্লাতু ওয়াসালামের সাদৃশ্য লালন কর, অর্থাৎ তোমার মধ্যে রসুলে পাক আলীহি সাল্লাতু ওয়াসালামের প্রতিচ্ছবি দেখা যায়, গায়রু শাবিহিন বি আলীগিন, তুমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাদৃশ্যতা রাখো না। ঠিক তেমনইভাবে হযরত সাইয়্যিদুনা ফাতিমা বিনতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই কথাগুলোর মাধ্যমে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুম পাড়ানোর চেষ্টা করতেন। তো একজন আরেকজনের প্রতি এমন ভালোবাসা ছিল যে বুখারি শরীফের একটি হাদিসে পাকের মধ্যে এসেছে যে হযরত সাইয়্যিদুনা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দেখতেন যে মদিনার মধ্যে বৃষ্টি হচ্ছে না তখন তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে আল্লাহর দরবারে উসিলা করে দোয়া করতেন, আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ করতেন। তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের একে অপরের প্রতি ভালোবাসা এমন ছিল, তারা মজাও করতেন, একে অপরকে সম্মানও করতেন, একে অপরের সম্মান ক্ষুণ্ণ করতেন না, একে অপরের সাথে হিংসা বিদ্বেষ ছিল না, একে অপরকে কীভাবে গড়ে তোলা যায়, কীভাবে রসুল পাক আলিহি সালাত ইসলামের ফরমানের উপর আমল করা যায়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা চিন্তা করতেন এবং এটার উপর ভরপুর আমল করতেন।
বাস্তবে কি দর্শকবৃন্দ, আমরা যদি শিক্ষণীয় যে বিষয়গুলো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করেছি, ঘটনা তুলে ধরার চেষ্টা করেছি, সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান তারা একে অপরের সাথে কীরূপ আচরণ করতেন, ঘটনা আকারে বলার উদ্দেশ্য এটা যেন এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি। আমরা অনেকগুলো বিষয় পেয়েছি, আমাদেরকে রবিউল মাদানী ভাই পয়েন্ট আকারে বলেছেন যে আমরা আজকের অনুষ্ঠান থেকে কী কী শিখলাম, কী কী জানলাম। মোট কথা, আমরা যেন একে অপরের সাথে ভ্রাতৃত্ব বোধটা যেন আমরা অটুট করি, আমাদের মধ্যে এমন যেন না হয় যে আমরা একে অপরের দোষ ত্রুটিতে লেগে থাকি, একে অপরের সম্মান ক্ষুণ্ণ করার কাজে লেগে থাকি। যখন মুসলমান একে অপরের সাথে মজবুতভাবে লেগে থাকবে, তখন এই মুসলমানদের কেউ উন্নত করতে পারবে না। আজকে আমরা দেখি মুসলমান আজকে নির্যাতিত কেন, কারণ মুসলমান এক মুসলমান আরেক মুসলমান তারা মিল নেই, একে অপরের সাথে মজবুত না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনলাম যা কিছু শিক্ষা পেয়েছি আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আগামীকাল আবারও ইনশাআল্লাহ তাআলা দেখা হবে আপনাদের সাথে, একই অনুষ্ঠানের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আরেকটি বিষয় থাকবে, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। শুক্রিয়া জ্ঞাপন করব আমাদের মুবাল্লিগ দাওয়াত ইসলামী যারা আমাদেরকে সঙ্গ দিয়েছেন, পাশাপাশি শুক্রিয়া আদায় করব আপনাদের, আপনারাও আলহামদুলিল্লাহ অনুষ্ঠান দেখছেন। সালাতু সালাম পড়ব, এরপর আমরা বিদায় নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইসসালামু আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সলাওয়াতুল্লাহ আলাইকা আমায়কা ছেড়ে কে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সলাওয়াতুল্লাহ আলাইকা যখন হবে তো মর্দিদার তখনই হবে আমার আমার স্বপনে এসো না মদনী মদিনে বালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সলাওয়াতুল্লাহ আলাইকা
আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাতু ওয়াসসালামু আলাইকা নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।